আমার থেকে হাত দশেক দূরে অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে, মুখ দেখতে পাচ্ছি না, শুধু দেখতে পাচ্ছি তার গায়ের শাড়িটা হাওয়ায় উঠছে। করুণ গলায় সে বলতে লাগল, দেখলাম মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগিয়ে যাচ্ছে জিতু। জিতু, জিতু! ভয়ে আমার বমি পেতে লাগল, তবু ওই ভয় পেতে পেতে আমি বুঝতে পারলাম জিতুর ওখানে যাওয়া ঠিক হচ্ছে না। আমি মাটিতে পড়ে থেকেই হাত বাড়িয়ে জিতুর পায়ের গোড়ালি চেপে ধরলাম।
যাস না জিতু, জিতু যাস না, যাস না!
কিন্তু জিতুর গায়ে যেন মত্ত হাতির চোখ, আমাকে নিয়ে এগিয়ে যেতে লাগলো জিতু।
জিতু, জিতু যাস না, জিতু শোন আমার কথা, জিতু, জিতু, জিতু!
গপ্প মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠিক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধে 6টাতেও GMT শর্টস। গপ্প মিলে ঠিক এর আজকের গপ্প শৌভিক চক্রবর্তীর লেখা বউ কালীবাড়ির বৃত্তান্ত। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক।
কলেজে ছুটি পড়তেই বাক্স প্যাঁটরা গুছিয়ে নিলাম। ছুটিতে কলকাতায় পড়ে থাকার কোনো মানেই হয় না। ছুটি কাটানোর আদর্শ জায়গা হল আমার মামার বাড়ি। মামার বাড়ির গ্রামটা এখনো গ্রামই আছে, শহরের নকল করতে গিয়ে দোআঁশলা হয়ে যায়নি। দিগন্ত জোড়া ধান ক্ষেত, সন্ধে হলেই আকাশ কালো করে উড়ে যায় টিয়ার ঝাঁক, শীতকালে চার পাশ হলুদ হয়ে থাকে সর্ষে খেতে। এমন উজ্জ্বল সে হলুদ রং যে চোখে ধাঁধা লাগে। ফুলকপি ক্ষেতের ওপর ঝরে পড়ে হিম, ভিজে মাটি থেকে কেমন মায়া মায়া গন্ধ ওঠে। বড় বড় বাঁশ বাগান, তলায় বিছিয়ে থাকে রাজ্যের শুকনো পাতা। আম কাঁঠালের বাগানের তো লেখা জোকা নেই, এক একটা বাগান এমন ঝুপসি যে দিনের বেলাতেও ভালো করে আলো ঢোকে না। ইলেকট্রিকের একটা ট্রান্সফরমার বসেছে বটে, কিন্তু 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই আলো থাকে না। তাতে অবশ্যই গ্রামের লোকের কোনো হেলদোলি নেই, তারা যেন শহরের ছোঁয়াচ বাঁচাতে পারলেই ভারী তৃপ্তি পায়। কলকাতা থেকে মাত্র 120 কিলোমিটার দূরেও যে এমন একখানা ছবির মতো গ্রাম আছে ভাবলেই বড় অবাক লাগে। ছুটি ছাটা পেলেই তাই আমি মামার বাড়িতে বডি ফেলে দিই। গাছের ফল, পুকুরের মাছ আর হাঁসের ডিম খেয়ে গায়ে গত্তি লাগিয়ে নিখানিক। এবারেও ভোর ভোর পৌঁছে গেলাম মামার বাড়িতে। যেতেই রাজকীয় আপ্যায়ন শুরু হয়ে গেল। ভারী পেতলের গ্লাসে বেলের পানা বানিয়ে এনে দিল দিদা।
এই নে বাবু সোনা, খা।
মামার বাড়ির সামনে একটা বিশাল পুকুর, পেছনে আম কাঁঠালের বাগান, সে বাগান পেরিয়ে আরেকখানা পুকুর, মাঝখানে উঠোন ঘিরে গোল করে ঘর উঠেছে। সে উঠোনের একপাশে হাঁস মুরগির ঘর, মাঝে মাঝে বাগানের দিকে দরজা টপকে ভাম বেড়াল ঢুকে পড়ে হাঁস মুরগি ধরতে, তাই উঠোনে ভাম ধরা কল পেতে রাখা হয়েছে। কিন্তু ভাম বেড়াল খুব চালাক প্রাণী, ওরা সহজে ফাঁদে পা দেয় না। বেলের পানা শেষ হতে না হতেই মামি এত বড় একটা জামবাটি হাতে ধরিয়ে দিল, তাতে খই, ঘরে পাতা টক দই, দুটো পাকা মর্তমান কলা আর গোটা তিনেক আম। আমি কি রাক্ষস নাকি মামি, এত খাওয়া যায় নাকি?
আই চুপ করে খা,
ওর মধ্যে একটু আখের গুড় নিবি নাকি?
জিতুটা খুব পেকেছে দেখলাম, আমার মামার ছেলে। এ বাবা মামি, তোমার রাজকুমারের লেজ গজিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ এদিকে একটা বেগুর গাঁটটা খেয়ে যায়, চলে এদিকে।
তুই কুটুম মানুষ, আরে খাওয়ানোর দায়িত্বটা তো আমাদের নাকি?
তবে রে তোর দেখবি বলে যেই ছানাটাকে জব্দ করতে উঠেছি, অমনি ছানার পিতা বাদ সাধলেন।
আসামাত্র শুরু হয়ে গেল তোদের। হ্যাঁ বল, দুপুরে মাছ খাবি না মাংস খাবি? মাছ খেলে বল, তবে এই বেলা মনীষকে দিয়ে জাল দেওয়াব। আর যদি বলিস দেশি মুরগি খাবি তাহলে তো।
কেন, মাছ মাংস দুটোই খাবে, এ কি বিয়ে বাড়ি নাকি? মাছ খেলে মাংস নাই, তুমি পদাকে জাল দিতে বলো।
জল খাবারের পাহাড় দিনিয়ে আমি ক্লান্তিতে গা গুড়িয়ে দিতেই দিদা আমার হাত পা টিপতে বসল। সরু সরু চোখ করে বলল,
রোগা হয়ে যাচ্ছিস কেন বাবু সোনা? হ্যাঁ, ঠিকমতো খাওয়া দাওয়া করিস না না? ও বৌমা, ওরে আর দুটো আম কেটে দাও দিনি।
ও দিদা, আমায় ছেড়ে দাও, আমি চলে যাব। কোত্থেকে একটা পেল্লায় রসগোল্লা আচমকা আমার হা মুখে ঢুকে গেল। মাথা তুলে দেখি ছোট মামা একটা ভাঁড় হাতে হাসি মুখে দাঁড়িয়ে, হাতে আরেকটা রসগোল্লা। জিতুর বিছানায় শুয়ে খালি এপাশ ওপাশ করছিলাম।
আরে বাপ রে,
পেটটা সদ্য হরিণ খাওয়া অজগরের মতো ফুলে গেছে, ঠিক করে দমও নিতে পারছি না। জিতু দেখি ফুরফুর করে নাক ডাকছে, খুব রাগ ধরে গেল আমার, পেটে এক খোঁচা মারলাম।
কি হলোটা?
কি হবে, বাইরে দেখ কি সুন্দর বিকেল, এখন পড়ে পড়ে ঘুমবি নাকি? দেখ এরকম করবি যদি আমি বাড়ি পালাবো।
কালকেও এমন বিকেল থাকবে? আজ তোর কল্যাণে হেভি খেয়েছি, একটু ঘুমোতে দে।
আমি ঠেলে ওকে সোজা করে বসিয়ে দিলাম। খবরদার না জিতু, আমি যদি এখন ঘুমোই এটাই কিন্তু আমার শেষ ঘুম হবে, এমন অ্যাসিড হয়ে যাবে তখন আর আমায় বাঁচাতে পারবি না।
জ্বালিয়ে মারলে। বেশ কি করবি বল?
চল না বাইরে থেকে একটু হেঁটে আসি।
হ্যাঁ চল, আরামের ঘুম ছেড়ে হেঁটে আসি।
ফিরতে যদি দেরি হয়ে যায় এই ভেবে ছোট মামার সাইকেলটা সঙ্গে নিলাম। রোদ পড়ে এসেছে, ঝিরি ঝিরি হাওয়া দিচ্ছে, ভারী মনোরম পরিবেশ। দুজনে মাঠের ধার দিয়ে হাঁটতে লাগলাম। মাঠের ছেলেরা গাদির কোট কেটেছে, খুব হুল্লোড় করছে। পাখিরা ঘরে ফিরছে, আকাশে কয়েকখানা ঘুড়ি উঠছে। ইকি, একটা আবার কেটেও গেল
ভোকাটা।
মনটা বড় ভালো হয়ে গেল আমার। জিতুকে সাইকেলের পেছনে বসিয়ে নিলাম, বললাম এই হলো জল হাওয়ার গুণ, বুঝলি? মনটা একেবারে লাগাম ছাড়া হয়ে গেছে। একটা গান ধর না জিতু।
আরে গান? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাই রে।
আরেকটা ধর, আরেকটা ধর।
তোমায় রিদ মাঝারে রাখব।
আমি বিন মাঠের আল ধরে সাইকেল চালাতে লাগলাম। জিতু একটার পর একটা গান গিয়ে যেতে লাগলো। কখন যে সন্ধে নেমে এসেছে বুঝতে পারিনি। খেয়াল হতে দেখলাম বিল মাঠের অনেকটা ভেতরে চলে এসেছি আমরা। বিল মাঠ হলো একটা নিচু জমি, বর্ষাকালে জল জমে গিয়ে বিশাল বাউড়ের মতো দেখায়, সেই জন্য মাঠটার নাম হয়ে গেছে বিল মাঠ। সন্ধ্যের একেবারে আবছা আলোয় বাঁদিকের উঁচু ঢিপি আর মন্দিরের চূড়াটা দেখে বুঝলাম আমরা বিল মাঠের একেবারে পশ্চিম প্রান্তে চলে এসেছি। ওটা বউ কালীবাড়ি মন্দির। এই কালী মন্দিরের নাম বউ কালীবাড়ি কেন তা নিয়ে একটা গল্প আছে। অনেক কাল আগে এই গ্রামে এক জমিদার ছিল, নাম ভবত সালদার। জমিদার বাড়ি ভাঙাচোরা অবস্থায় এখনো দাঁড়িয়ে আছে গ্রামের এক প্রান্তে। সেখানেই আগে কালী মন্দির ছিল, বলিও হতো, কিন্তু বাড়ির মেয়েদের পুজো করার অধিকার ছিল না। ভবত সালদারের দ্বিতীয় পক্ষের বউটা নাকি ছিল খুব জেদি, সে লুকিয়ে লুকিয়ে এই বিল মাঠে এসে মায়ের পুজো করত। ভবতোষ একদিন সেটা জানতে পেরে যায়। দল বল নিয়ে এসে দেখে এই বিল মাঠে এক গাছতলায় ঘট পেতে বউ পুজো করছে। রাগে আগুন হয়ে বউয়ের চুলের মুঠি ধরে ভবতোষ।
লুকিয়ে লুকিয়ে পুজো করা তোর আজকে শেষ, দেখি তোর ঠাকুর আজ তোকে কেমন করে বাঁচায়। এই যে ঘট পেতেছিস, তার সামনেই বলি দেবো আমি তোকে।
বউটা কিন্তু কাঁদল না, কোনো কাকুতি মিনতি করল না, শুধু বলল,
অকল্যাণ হবে তোমার, মনে রেখো।
বউকে এই বিল মাঠে খুন করে ভবতোষ বাড়ি ফিরে দেখে অবাক কাণ্ড। তার বাড়ির মন্দিরে বিগ্রহ নেই, মায়ের মূর্তি উঠে এসেছে বিল মাঠের সেই গাছতলায়। সেই থেকে এখানেই তৈরি হল মন্দির, নাম হল বউ কালীবাড়ি। শোনা যায় ভবতোষের বিভৎস মৃত্যু হয়েছিল, কে যেন এই বউ কালীবাড়ি মন্দিরের সামনেই ভবতোষকে দুয়াতখানা করে কেটে রেখেছিল। চিল শকুনেও নাকি তার চোখ খুবলে নিয়ে চলে গেছিল। এই মন্দিরটা নিয়ে গ্রামের লোকের মধ্যে নানা রকম গুজব আছে। লোকে বলে রাত হলে এই মন্দিরে নাকি নানা অশরীরী কাণ্ড কারখানা হয়। অনেকে ধান কেটে রাত করে বাড়ি ফেরার পথে এই মন্দির থেকে নূপুরের শব্দ পেয়েছে। আবার কেউ দেখেছে কে একটা বউ শাড়ি পরে মন্দিরের দরজা ধরে দাঁড়িয়ে থাকে রাতের বেলা, সুর করে ডাকে। এইসব গুজব ছড়াতে ছড়াতে আজ এমন অবস্থা যে মন্দিরটা একরকম পরিত্যক্তই বলা যায়। এক পূজারী আছেন, তবে তিনি সন্ধে হবার আগেই মাকে আরতি করে বাড়ি ফিরে যান। আসেন আবার পরের দিন সকালে আলো ফোটার পরে। দিনের বেলা কিছু মানুষ আসে পুজো দিতে, কিন্তু বিকেলের আগেই সব কাজ সেরে ফিরে যায়। বিল মাঠের এদিকটা কেমন ঝুপসি মতো আর একটেরে, কেউ আসে না। তা ঘুরতে ঘুরতে যে সেখানেই গিয়ে পড়ব আমরা বুঝতে পারিনি। বললাম, এ তো বউ কালীবাড়ির কাছে চলে এলাম রে, চ ফিরে যাই। জিতু ততক্ষণে আলের ওপর বসে বলল,
এতটা সাইকেলে এলাম, আমার কোমরটা ধরে গেছে, একটু জিরিয়ে নি আগে। আরে বস না।
জিতুর বরাবরই ভয় ডর একটু কম, আর আমিও এসব গুজবে বিশ্বাস করি না। নেহাত জায়গাটা বড় নির্জন বলে গাটা শিরশির করছে। সাইকেলটা শুইয়ে রেখে জিতুর পাশে বসে পড়লাম। একটু বসে থাকতেই বড় ভালো লাগলো। মানুষ অন্ধকারকে যে কেন এত ভয় পায় কে জানে। অন্ধকারেরও একটা নিজস্ব মায়া আছে। আকাশে আর চাঁদ দেখা যাচ্ছে না, কি তিথি অত জানি না, কিন্তু চাঁদহীন আকাশে তারাগুলো যেন আরো বেশি জ্বলজ্বল করছে। মনে হচ্ছে সারা আকাশ জুড়ে হলদে সবুজ হীরের কুচি ছড়িয়ে দিয়েছে কেউ। মাঝে মাঝে এক একটা তারা যেন দপদপ করে জ্বলে উঠছে। দূরে মাঠের মাঝখানে একটা গোল ফুটকির মতো আগুন জ্বলে উঠল। কি একটা সুর যেন ভেসে আসছে, হাওয়া উল্টো দিকে বইলে সুরটা আবার হারিয়ে যাচ্ছে। হে জিতু, ওটা কিসের সুর রে?
সাঁওতালরা শুয়োর মেরেছে, ওদের রোজ পিকনিক।
তুই শুয়োর খেয়েছিস কখনো?
না, কিন্তু নিতাই একদিন আমায় ধেড়ে ইঁদুর পুড়িয়ে খাইয়েছিল।
ধেড়ে ইঁদুর? ভালো খেতে?
বাজে, কেমন মাটি মাটি গন্ধ। এই শোন না, আরে এই সিগারেট খাবি দাদা?
সিগারেট কোথায় পেলি?
এই ছোটকার প্যাকেট থেকে ঝেড়েছি।
প্যাকেট একেবারে লাল হয়ে গেছে দেখছি। হ্যাঁ, আগুন আছে? জিতু গা এলিয়ে শুয়েছিল, উঠে বসল।
আগুনের আবার অভাব, পুরুত্ব কালীবাড়িতে প্রদীপ দেয়, ওই আগুন থেকেই ধরিয়ে নেব।
তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই ভর সন্ধেবেলা তুই বউ কালীবাড়িতে ঢুকবি? ওসব পাকা মারতে হবে না, বাড়ি চলো। চলো এবার সবাই চিন্তা করবে, চলো
ভুর। আরে সিগারেটটা ধরিয়েই চলে আসবো। আরে তাড়া না, সাইকেলে করে সিগারেট খেতে খেতে যাবো, একেবারে মজাই আলাদা। এই যাবো আর আসবো, দাঁড়া দাঁড়া
দাঁড়া। ওরে যাস না রে। শোন জিতু, রীতিমতো আমার কোনো কথা না শুনে জিতু গাছে গাছে ঝুপসি হয়ে থাকা ঢিপিটার দিকে এগিয়ে গেল। একটু পরেই জিতুকে আর দেখা গেল না। শোঁ শোঁ করে হাওয়া বইতে শুরু করলো হঠাৎ, আমার গাটা কেমন ছমছম করে উঠল। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল, জিতু কিন্তু ফিরল না। এবার আমার বেশ অস্বস্তি হতে লাগল। সিগারেট ধরাতে এতক্ষণ লাগে নাকি?
ভীষণ
রাগ হলো জিতুর ওপর।
আসলে আমার ভয় করছিল। আমি ভাবছিলাম জিতু যদি না ফেরে তাহলে আমাকে ওই মন্দিরে ঢুকতে হবে। যদিও আমি গুজবে বিশ্বাস করি না, তবু এই সন্ধেবেলায় চাঁদহীন নক্ষত্র রাজিময় আকাশের নিচে বিশাল বিস্তীর্ণ নির্জন বিল মাঠের বুকে দাঁড়িয়ে আমার মনে হতে লাগল যার রটে তার কিছু তো ঘটে। আমি প্রাণপণে চাইতে লাগলাম এখন যেন কোনো নূপুরের শব্দ না শুনি। সময় গড়াচ্ছে, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এমন সময় অন্ধকার ঢিপির দিকে তাকিয়ে দেখি একটা ছায়া মূর্তি। হৃৎপিণ্ডটা লাফিয়ে আমার গলার কাছে আটকে গেল, হাতে পায়ে কোনো সার পাচ্ছি না। তাও সবটা সাহস এক জায়গায় করে চিৎকার দিয়ে উঠলাম,
কে কে ওখানে?
আমি জিতু।
ধরে যেন প্রাণ পেলাম আমি, ছুটে গেলাম জিতুর দিকে।
এতক্ষণ লাগে তোর সিগারেট ধরাতে?
ধরাতে পারিনি, প্রদীপ নিভে গেছিল।
বেশ হয়েছে, যতরাজের উদ্ভট খেয়াল তোর। সাইকেলে ওঠ, চল। জিতুকে পেছনে বসিয়ে আমি সাইকেল ছোটালাম আলের ওপর দিয়ে। অন্ধকারে সাইকেল চালাতে খুবই অসুবিধে হচ্ছে, সন্ধেবেলা এখানে আসাটা তো ঠিক হল না বুঝলি, খানাখন্ডে পড়লে আর দেখতে হবে না। জিতু কোনো উত্তর দিল না। আমার একটু খটকা লাগল, মন্দির থেকে ফিরে আসার পর থেকেই জিতু কেমন যেন একটা গম্ভীর হয়ে আছে। আমি বললাম,
কি হয়েছে রে তোর?
হ্যাঁ, জিতু কিছু বলার আগেই আমাদের খুব কাছে শেয়াল ডেকে উঠল। চমকে তাকিয়ে দেখি সাইকেল থেকে কিছুটা দূরেই নিচের জমির মধ্যে জল জল করছে কয়েক জোড়া সবুজ চোখ। আমি ঘাবড়ে গেলাম, এই মরেছে, এখন আবার শেয়াল জুটল কোথেকে? কামড়ে টামড়ে দেবে না তোরে? হাট হাট হাট, হুশ। প্রত্যুত্তরে শেয়ালগুলো আরো জোরে ডেকে উঠল। আমি জোরে চালাতে চেষ্টা করলাম, আর তখনই লক্ষ্য করলাম আমি কিছুতেই জোরে চালাতে পারছি না। জিতু যেন অসম্ভব ভারী হয়ে গেছে। মাথা ঘুরিয়ে বললাম, চাকাতে হাওয়া নেই নাকি রে? হ্যাঁ, দেখি সাইকেলের কেরিয়ার খালি, জিতু নেই। আমি তাল সামলাতে না পেরে নিচু জমির মধ্যে হুড়মুড়িয়ে পড়লাম। কোনো মতে চোখ তুলে সামনে তাকাতেই দেখলাম আমার থেকে হাত দশেক দূরে অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। মুখ দেখতে পাচ্ছি না, শুধু দেখতে পাচ্ছি তার গায়ের শাড়িটা হাওয়ায় উঠছে। করুণ গলায় সে বলতে লাগলো, দেখলাম মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগিয়ে যাচ্ছে জিতু।
জিতু, জিতু!
ভয়ে আমার বমি পেতে লাগলো, তবু ওই ভয় পেতে পেতে আমি বুঝতে পারলাম জিতুর ওখানে যাওয়া ঠিক হচ্ছে না। আমি মাটিতে পড়ে থেকেই হাত বাড়িয়ে জিতুর পায়ের গোড়ালি চেপে ধরলাম।
যাস না জিতু, জিতু যাস না, যাস না।
কিন্তু জিতুর গায়ে যেন মত্ত হাতির চোখ, আমাকে নিয়ে এগিয়ে যেতে লাগলো জিতু।
জিতু, জিতু, জিতু যাস না, জিতু শোন আমার কথা, জিতু, 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 জিতু।
আমিও কিন্তু ছেড়ে দেবো শালা, বলে দিলাম এসব ছাড়া ছাড়ি যাবে না, ছেড়ে দেবো।
কে চেঁচাচ্ছে শুনি? এত দেখে আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, চল চল চল।
কি ঝামেলা,
আরে এ তো জিতু গো, সঙ্গে আবার কে রয়েছে?
ছুটে যা, ওদের খবর দে, আমরা এখানেই দাঁড়াই। হ্যাঁ,
কি বলবো গিয়া,
তুই
যাচ্ছি যাচ্ছি।
ঘুম থেকে উঠে আমার শরীর কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেল। কাল সন্ধ্যায় যে অত কাণ্ড হয়েছে সবটাই কেমন দুঃস্বপ্নের মতো লাগছিল। তবে জিতু কিন্তু পুরোপুরি সুস্থ হল না। তার গায়ে 100 জ্বর, চোখ লাল হয়ে আছে। তার মধ্যেই জিতু আমাকে বলল,
কাউকে বলিস না দাদা, আমি মন্দিরে ঢুকেছিলাম।
তাই সবাই যখন জানতে চাইল কাল কি হয়েছিল, মন্দিরের প্রসঙ্গটা এড়িয়ে গেলাম। বললাম, বিল মাঠে আমি আর জিতু ভয় পেয়েছি। দিদা আমাদের দুজনের গায়ে লোহা আগুনে সেঁকে ছুঁয়ে দিল। চণ্ডীতলা থেকে চরণামৃত আনা হল। আমরা দুই ভাই সে চরণামৃত খেলাম। বড়রা পই পই করে বলল, আর যেন সন্ধেবেলা বিল মাঠে না যাই। আমি অবশ্য আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম আরও মুখো হব না। লোকমুখে যা ছড়িয়েছে সবটাই যে গুজব নয় সে শিক্ষা আমার হয়ে গিয়েছে। আমার কানে এখনো ওই ডাক ভাসছে। কিন্তু হায় রে নিয়তি, কে জানত একদিনের মধ্যে আমাকে যে আবার ওই বিল মাঠে ওই বউ কালীবাড়ি মন্দিরে যেতে হবে। রাত্রিরে আমি জিতুর পাশেই শুলাম। জিতুর জ্বর কমে এসেছে, তবু দেখলাম খুব একটা ভালো করে খেলো না। ঘরে একটা মোমবাতি জ্বলছে, মাথার দিকে জানলাটা খোলা। বাগানের দিক থেকে নরম ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই হাওয়ায় মাঝে মাঝে কেঁপে উঠছে মোমবাতির শিখাটা।
জিতু, জেগে আছিস? বল, তুই সিগারেট না জ্বেলে ফিরে এসেছিলি কেন রে? আগুন নিভে গেছিল, বললাম তো।
বলেই জিতু পাশ ফিরে শুল। বুঝলাম ও কথা বাড়াতে চাইছে না, কিন্তু আমারও তো কৌতূহল বলে একটা বস্তু আছে। ফের খোঁচালাম জিতুকে।
হ্যাঁ জিতু, বল না, মন্দিরের ভেতরে কিছু দেখেছিলি?
জিতু কিছু বলার জন্য আমার দিকে ঘুরল, কিন্তু তখনই যেন আর্তনাদের মতো একটা ঝোড়ো হাওয়া ঝাপটা মারল জানলায়। কটাস করে জানলার পাল্লাটা বন্ধ হল আর মোমবাতিটা নিভে গেল। কেউ যেন এক বালতি পিচগোলা অন্ধকার আমার মাথার উপরে ঢেলে দিল। এত অন্ধকার যে নিজের হাতটাও দেখতে পাচ্ছি না। জানলার পাল্লাটা কেমন একঘেয়ে কটকট শব্দ করছে। আমি অস্ফুটে ডাকলাম, ঠিক তখনই মনে হল খাটের পাশে কে দাঁড়িয়ে আছে। ভয়ে পাথর হয়ে গেলাম। আমি ঘাড় ঘোরাচ্ছি না। জানি না কে এসে দাঁড়িয়েছে খাটের পাশে, কিন্তু আমি তার নিঃশ্বাস অনুভব করছি আমার কাঁধে। আমি আস্তে করে বাঁ হাত দিয়ে জিতুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার হাতটা শূন্যেই ঘুরে এলো। বাঁ দিকে তাকাতে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। জিতু আমার পাশে নেই, বিছানা খালি। তখনই আমার পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ পেলাম। কেউ যেন একটা আঙুল দিয়ে আমার পায়ের পাতায় সুড়সুড়ি দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে একটু আওয়াজ বেরোল না। হঠাৎ ঘরের মধ্যে একটা মৃদু আলো চলে এলো। সেই আলো স্পষ্ট দেখলাম জিতু আমার পায়ের কাছে মেঝেতে বসে আছে। জিতুর চোখ দুটো ভয়াবহ রকমের সাদা। আমি জিতুর চোখের মণি দেখতে পাচ্ছি না। অবিকল মেয়েদের মতো গলায় জিতু বলল, হাসির দাপটে জিতুর গা কাঁপছে। আমি দেখলাম জিতুর মুখের মধ্যে একটা প্রদীপ জ্বলছে। জিতু হঠাৎ চিত হয়ে শুয়ে পড়ল, তারপর ঘষ্টে ঘষ্টে ঢুকে যেতে লাগলো খাটের তলায়। জানলার পাল্লাটা কটকট শব্দ করেই চলেছে। আমার ষষ্ঠেন্দ্রিয় বলল, আমার এখনই এ ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত। কোথা থেকে যে গায়ে বল পেলাম কে জানে, আমি এক লাফে খাট থেকে নেমে পড়লাম। দ্রুত ছুটে গেলাম দরজার দিকে, এক টানে খুলে ফেললাম দরজা। কিন্তু বারান্দায় এসে দাঁড়াতেই বুঝলাম খুব বড় ভুল করে ফেলেছি। বারান্দা থেকে সোজা সুজি তাকালে হাঁস মুরগির ঘর, আমি স্পষ্ট দেখলাম সেখানে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে মুখ দেখা যায় না, কিন্তু বাতাসে তার শাড়ির প্রান্ত উঠছে। তারপর কিভাবে যে দিদার ঘরের দরজায় আছড়ে পড়েছি জানি না।
শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, সৌভিক চক্রবর্তীর লেখা বউ কালীবাড়ির বৃত্তান্ত। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক।
যখন জ্ঞান ফিরলো আমায় ঘিরে আছে বাড়ির সবাই, আমি শুয়ে আছি দিদার কোলে মাথা দিয়ে।
কি হয়েছে বাবু সোনা, ভয় পেয়েছিস?
আমি দিদাকে জড়িয়ে ধরলাম, আমার চোখে জল এসে গেল।
গ্রামটির পরিবেশ বড়ই মনোরম। গতকাল রাতে ভাদুরী মশাই এখানে এসে পৌঁছেছেন। প্রতি বছর এই সময়টায় তিনি বেরিয়ে পড়েন, ঘুরে বেড়ান গ্রামে গ্রামে। তিনি রামদাস ঠাকুরের প্রধান ঋত্বিক। ঠাকুরের নাম ছড়িয়ে দেওয়া, মন্ত্রদান করা তাঁর পবিত্র দায়িত্ব। আগে বছরে দুবার বেরোতেন, পা জখম হওয়ার পর থেকে বছরে একবারের বেশি বেরোনোর অনুমতি পান না বাড়ির থেকে। আগে পায়ে হেঁটে ঘুরতেন, এখন বাড়ির গাড়ি আসে। এবার সঙ্গে এসেছে নাতনি অপালা। সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করছে। আগে কখনো মন্ত্র দেওয়া দেখেনি সে, তাই তার খুব কৌতূহল। নাতনির আবদার অগ্রাহ্য করতে পারেননি ভাদুরী মশাই, তাই সঙ্গে করে নিয়ে এসেছেন। যজমান গোবিন্দ মোহরীকে আগে থেকেই বলা ছিল, তারা খুবই যত্ন করেছে। ভোর হতে নাতনির সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন ভাদুরী মশাই। ঝোপের ধারে ভীষণ সুন্দর ফুলের ঝাড়, লাল হলুদে মেশানো। তা দেখে ভাদুরী মশাই বললেন,
বলো তো ওটা কি ফুল দিদি ভাই?
ওটা পুতুষ ফুল।
বাহ বাহ বাহ, তা তুমি এ ফুলের নাম জানো? এ নাম কিন্তু শহরের ছেলে মেয়েদের জানার কথা নয়।
অপালার মুখটা সামান্য লাল হয়ে গেল। তাদের কলেজের একটি ছেলে শান্তনু, তারই এক বান্ধবীকে কিছুদিন আগে প্রপোজ করেছে। আর প্রপোজ করেছে গোলাপ বা সূর্যমুখী দিয়ে না, এই একরাশ পুটুষ ফুল দিয়ে। ব্যাপারটা এত রোম্যান্টিক লেগেছিল অপালার যে বলার নয়। মনে হয়েছিল তাকেও তো কেউ এমনভাবে প্রপোজ করলে পারে, কিন্তু সে কথা তো আর দাদুর সামনে বলা যায় না। অপালা বলল,
দাদু, এই যুগে আর শহরের গ্রামের বলে কিছু নেই, চাইলেই সব জানতে পারা যায়, বুঝলে?
এমন সময় একটা লোক ডাকতে ডাকতে ছুটে এল।
ঠাকুরমশাই!
লোকটিকে চিনতে পেরেছেন ভাদুরী মশাই, গোবিন্দ মোহরীর বাড়ির মুনিশ ভজন।
কি ব্যাপার রে ভজন, এমন হুড়মুড় করে ছুটে এলি যে?
একবার বাড়ি চলেন ঠাকুরমশাই, সকাল বাড়ি থেকে আপনার সঙ্গে দেখা করতে এসেছে, ওদের ছেলে খুব বিপদ।
ভুরুটা কুচকে গেল ভাদুরী মশাইয়ের। এই ব্যাপারটাই তো তিনি চাননি। যেখানেই তিনি যান, কি করে যেন রটে যায় একজন তন্ত্রসিদ্ধ মানুষ এসেছেন। ব্যাস, লোকে নানান রকমের সমস্যা নিয়ে আসতে শুরু করে, আর বেশিরভাগই বাজে আবদার। কেউ কেউ তো বউকে বসে আনার মন্ত্রও দিতে বলে। এসবে খুবই বিরক্ত হন তিনি, তাই এখানে আসার আগে পই পই করে গোবিন্দ মুহুরীকে এ ব্যাপারে সাবধান করেছিলেন। কিন্তু দেখা গেল কোনো লাভ হয়নি। বিরক্তি নিয়েই বাড়িতে ঢুকলেন ভাদুরী মশাই। দেখলেন একজন মধ্যবয়সী লোক হাত জোর করে দাঁড়িয়ে আছে। সে কিছু বলার আগেই গোবিন্দ মুহুরী এগিয়ে এসে বলল,
অপরাধ নেবেন না ঠাকুরমশাই, এই মৃত্যুঞ্জয় আমার ছেলেবেলার বন্ধু। আপনার কথা আমি খোলসা করে কাউকেই বলিনি, কিন্তু আজ ভোরে যখন জানতে পারলাম ওর ভাগনার খুব বিপদ, তখন আর চুপ করে থাকতে পারিনি। খুব ব্রিলিয়ান্ট ছেলে ঠাকুরমশাই, খুবই। কলকাতার কলেজে পড়ে।
কলকাতার কোন কলেজ?
মাঝবয়সী লোকটা বলল,
যাদবপুর বিশ্ববিদ্যালয় মা, খুব বড় কলেজ।
আরে আমিও তো যাদবপুরে পড়ি, সেই ছেলেটি কই, দেখি তো চিনি কিনা।
হ্যাঁ এই তো এই ঘরে শুয়ে রেখেছি, এসো এসো, যাও যাও।
অপালা দ্রুত ঢুকে গেল ঘরে। ভাদুরী মশাই বুঝতে পারলেন এখানে না বলে বিশেষ লাভ হবে না, তিনিও অপালার পিছু পিছু ঘরের দিকে গেলেন। বিছানার উপর নিস্তেজ হয়ে একটি ছেলে শুয়ে আছে, মুখটা দরজার দিকেই ফেরানো। ছেলেটির মুখ দেখেই চমকে উঠল অপালা। এ যে শান্তনু, যে তার প্রেমিকাকে পুটুস ফুল দিয়ে প্রপোজ করেছিল। শান্তনুকে দেখে বড় কষ্ট হল অপালার। আহারে, অমন ছটফটে প্রাণচঞ্চল ছেলেটা এমন নিঝুম হয়ে শুয়ে আছে। সে বলে উঠল,
আরে শান্তনু, তুই এখানে কি হয়েছে তোর?
অপালা, তুই?
তুমি ওকে চেনো দিদি ভাই?
চিনি মানে খুব চিনি দাদু, ও শান্তনু ইকোনমিক্স নিয়ে পড়ে, খুব ভালো ডিবেট করে।
ইতিমধ্যে ঘরে এসে ঢুকেছে গোবিন্দ মুহুরি এবং মৃত্যুঞ্জয় নামের লোকটি। মৃত্যুঞ্জয়ের দিকে তাকিয়ে ভাদুরী মশাই বললেন,
কি হয়েছে আপনার ভাগ্নের?
আগে ও খুব ভয় পেয়েছে ঠাকুর মশাই, এমনিতে খুব শক্ত ধাতের ছেলে, কিন্তু কি থেকে যে কি হলো, পরপর দু তিন দিন ভয় পেল, কাল রাতে তো অজ্ঞান হয়ে গিয়ে এখন তখন অবস্থা, তারপর থেকে কেমন নিয়ে রয়েছে। আপনি দয়া করে ওকে একটু দেখুন ঠাকুরমশাই।
বেশ ঠিক আছে, আপনারা বাইরে যান, আমি ওর সাথে একটু একা কথা বলতে চাই।
মাথা নেড়ে দুজন বেরিয়ে গেল ঘর থেকে। অপালা বলল,
আমি ওকে বেরিয়ে যাব দাদু।
না, তুমি থাকো, তুমি থাকলে ও কথা বলতে স্বস্তি বোধ করবে।
ক্রাজ দুটি পাশে রেখে চেয়ার টেনে আমার মাথার কাছে বসলেন বৃদ্ধ। আমার কপালে হাত রেখে বললেন,
শরীরটা কি ভালো নেই বাবা?
মানুষের হাতে এত মায়া থাকে। আরামে আমার চোখ বন্ধ হয়ে এল। গত দুদিনে যেন এই প্রথম একটু শান্তি পেলাম, কিন্তু উনি আমাকে কিভাবে সাহায্য করবেন বুঝতে পারছিলাম না। ভ্যান গাড়িতে করে নিয়ে আসার সময় মামা বলছিলেন,
যার কাছে নিয়ে যাচ্ছি খুব সিদ্ধ পুরুষ, মস্ত পণ্ডিত লোক, সব খুলে বলবি, দেখবি উনি সব ঠিক করে দেবেন।
এমনি সময় হলে আমি সব তন্ত্রসিদ্ধ মন্ত্রসিদ্ধতে কতটা বিশ্বাস করতাম জানি না, কিন্তু গত দুদিন ধরে যা চলছে আমার সাথে তাতে অবিশ্বাস করার মতো কোনো অবস্থা আমার নেই। বৃদ্ধ আবার বললেন,
তুমি কি এখন আমার সাথে কথা বলতে পারবে?
পারব দাদু, পারব।
এবার আমাকে খুলে বলো তো কি হয়েছিল, কিচ্ছু বাদ দেবে না কেমন, ধীরে ধীরে বলো।
আমি বলতে শুরু করলাম, সবটা খুলে বললাম অপালার দাদুকে। জিতু বারণ করলেও ওর মন্দিরে সিগারেট ধরাতে যাওয়ার ব্যাপারটাও বাদ দিলাম না। সবটা গম্ভীর হয়ে শুনলেন অপালার দাদু। তারপর আমায় জিজ্ঞেস করলেন,
তোমার মামা তো ভাই আসেনি?
না দাদু, ওর রেশন কার্ডে সমস্যা হয়েছে, আজ সেটা ঠিক করার ডেট পড়েছে আর কি, ওখানেই গেছে, না হলে আসত।
তোমার থেকে কত বছরের ছোট এই মামাতো ভাই?
ওই 2 বছরের।
কি করে?
ইকোনমিক্স অনার্স নিয়ে এখানকারই একটা কলেজে পড়ছে।
তুমিও ইকোনমিক্স, তোমার ভাইও ইকোনমিক্স?
হ্যাঁ দাদু, জিতু প্রথম দিকে বলেছিল প্রেসিডেন্সিতে ভর্তি হবে, আমি ওকে গাইডও করেছিলাম, তারপর হঠাৎ মত বদলালো, বলল ও শহরে যাবে না।
তা ভালো, সবাই যদি শহরে চলে যায় গ্রাম তো ফাঁকা হয়ে যাবে, পড়াশোনা নিজের হাতে ইচ্ছে থাকলেই হয়, শহরে যেতে লাগে না। তোমার কিচ্ছু হয়নি শান্তনু, উঠে বসো।
বৃদ্ধের বলার মধ্যে কি যেন একটা শক্তি ছিল, একটা সম্মোহন ছিল। আমারও মনে হল সত্যিই আমার কিছু হয়নি। আমি ধীরে ধীরে উঠে বসলাম।
কথাই বলে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়, কথাটার মানে জানো?
না দাদু।
আমি জানি,
এর মানে হল আসলে বাঘটা নেই, বাঘের ভয়টা আছে।
ঠিক, লজ্জুতে সর্পভ্রম অর্থাৎ দড়ি দেখে সাপ ভেবে ভুল করা, এও অনেকটা তাই। তুমি এই মন্দির সম্পর্কে আগে থেকেই নানা মিথ শুনেছ, তারপর অন্ধকার মাঠে যখন তুমি এই মন্দির দেখলে তোমার একটু ভয় লাগল, কিন্তু তোমার যুক্তিবাদী মন সেই ভয়টাকে পাত্তা দিতে চাইল না। এখানেই বিপদটা হয়ে গেল, তোমার অবচেতনে ভয়টা চেপে বসল। এছে তুমি যদি একটু ভয় পেয়ে নিতে তাহলে এত কাণ্ডই হতো না। এর মধ্যেই তোমার ভাই জিতু মন্দিরের ভেতরে গেল, তার দেরি দেখে তোমার অবচেতন মন নানা কিছু কল্পনা করতে শুরু করল এবং তোমার যুক্তিবোধ প্রতি মুহূর্তে তাকে খণ্ডন করতে লাগল। এই দুইয়ের দ্বন্দ্বে তোমার মনে একটা বিভ্রম সৃষ্টি হল, যার ফলে তুমি নানা অদ্ভুত জিনিস দেখতে শুরু করলে। কি আমার কথাগুলো যুক্তিগ্রাহ্য মনে হচ্ছে?
হ্যাঁ, সে মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, আমি স্পষ্ট দেখেছি ওই ছায়া মূর্তিটা, তার কাপড় পর্যন্ত উড়তে দেখেছি, সে যে ডাকছিল সেটাও তো শুনেছি।
সবটাই সবটাই তোমার অবচেতন মনের কল্পনা। আমরা আমাদের অবচেতনে যে ছবিগুলো তৈরি করি সেগুলো খুবই স্পষ্ট হয়ে ওঠে। কিছু কিছু স্বপ্নকে বাস্তবের থেকেও সত্যি মনে হয় না, সেরকমই ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি তোমায় একটা উপায় বলে দিচ্ছি, এটা করে দেখো, তুমি চিরকালের মতো এই ভয় থেকে মুক্তি পাবে।
কি উপায় দাদু? এর উত্তরে বৃদ্ধ যে কথাটা বললেন সেটা শুনে আমি খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইলাম।
আজ সন্ধেবেলা তুমি আবার ওই মন্দিরের কাছে যাবে এবং এবার নিজে ওই মন্দিরে ঢুকবে।
কি বলছেন দাদু, আমি একা ওই মন্দিরে যাব?
হ্যাঁ, তুমি যাবে, শুধু যাবেই না, সেখানে গিয়ে খানিকক্ষণ বসবে, হাওয়া খাবে, দরকারে মায়ের পায়ের কাছে প্রদীপ জ্বালিয়ে দেবে। আমার বিশ্বাস, তুমি দেখবে ওই মন্দিরের মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই, আর যে মুহূর্তে তুমি সেটা অনুভব করবে তোমার অবচেতন মনের ওপর থেকে চাপ কমে যাবে। দেখো বাবা, আমি কোনো মনোবিজ্ঞানী নই, কিন্তু দীর্ঘকাল ধরে মানুষের ভয় পাওয়ার সাথে আমার পরিচিতি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি মানুষকে তার ভয়ের উৎসের মুখোমুখি দাঁড় করিয়ে দিলে তার ভয় কেটে যায়। আর সন্ধেবেলা একা ওই মন্দিরে যেও, সব মঙ্গল হবে। কেমন? যাও, এবার নিশ্চিন্তে বাড়ি যাও।
বেশ দাদু, বেশ।
আমি অপালা আর অপালার দাদুকে বিদায় জানিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে অপালার দাদু বড় মামার কাছেও একই নিদান দিলেন। একা একা মন্দিরে যেতে হবে শুনে বড় মামা একটু খুঁতখুঁত করছিলেন, কিন্তু গোবিন্দ মামা বড় মামার কানে কানে বলল,
ভাদুরি মশাই যা বলেন তা একেবারে অব্যর্থ, আমি আগেও এই জিনিস দেখেছি। ওনার কথা নিয়ে দ্বিমত করিস না মৃত্যুঞ্জয়, যেমনটা বলে দিয়েছেন তেমনটাই কর, ও ভালো হয়ে যাবে। হ্যাঁ,
আমায় নিয়ে বড় মামা বাড়ি ফিরে এলেন। জিতুও ততক্ষণে কাজ মিটিয়ে বাড়ি ফিরে এসেছে। সব শুনে সে বেঁকে বসল।
কিছুতেই না, দাদা একা একা বৌকালী বাড়ি মন্দিরে যাবে না। বাইরে থেকে দেখেই এত কাণ্ড হল, এই সন্ধ্যেবেলা একা একা মন্দিরে গিয়ে বসে থাকলে আর দেখতে হবে না। কোথাকারকে মন্ত্রসিদ্ধ পণ্ডিত এলেন, শহরের লোক মানেই সব জানতা।
না রে ভাই, মানুষটাকে আমার ধাপ্পাবাজ মনে হয়নি, কথাগুলো যুক্তি আছে। হতেও তো পারে যে আমার হ্যালুসিনেশন হয়েছে।
দেখ দাদা, তুই তো জানিস আমি ভয় টয় পাই না, কিন্তু তুই যখন এর মধ্যে একবার ভয় পেয়েছিস তখন এরকম রিস্ক নেওয়াটা ঠিক হবে কি? তাও তুই যদি যেতে চাস যা, কিন্তু কিন্তু আমিও তোর সাথে যাব। ভেতরে ঢুকবো না, মন্দির থেকে কিছুটা দূরে বসে থাকবো, কিন্তু যাবো আমি।
এটা জিতু ঠিক বলেছিস, সঙ্গে তুই ওই তোর বাবা কাকার পদাকেও নিয়ে যা, বিপদ বুঝলে সবাই মিলে ছুটে যেতে তো পারবি। আর শান্তনু যখন মন্দিরে ঢুকবে তখন আমিও চণ্ডীতলায় পুজো দেবো, ওর কিচ্ছু হবে না।
শেষমেশ এই সিদ্ধান্ত হল যে আজ সন্ধেবেলায় আমি একা বৌকালীবাড়ি মন্দিরে ঢুকব। মন্দির থেকে কিছুটা দূরে ঢিপির নিচে আমার জন্য অপেক্ষা করবে বড়মামা, ছোটমামা, জিতু, ওদের মুনিশ পদা এবং গ্রামের আরও কয়েকজন। জিতু ছাড়া সবাই নিশ্চিত যে আর কোনো দুর্ঘটনা ঘটবেই না। কেবল দিদা আমার হাত ধরে বলল,
আমার যে খুব ভয় করছে বাবু সোনা।
মন্ত্রদান পর্ব সমাপ্ত হয়েছে কিছুক্ষণ আগে। গোবিন্দ মুহুরির উঠোনে একটা বড় তেঁতুল গাছ, বেশ ছায়া হয়। তারই নিচে চেয়ার পেতে বসেছিলেন ভাদুরী মশাই। অপালা ভেতরে বাড়ির মেয়েদের সঙ্গে গল্প করছে। বিকেলবেলা তারা রওনা হবেন এখান থেকে। মন্ত্রদানের পরেই ভাদুরী মশাই বেরিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু গোবিন্দ আটকে দিয়েছে। অনেক অনুরোধ করেছে দুপুরের খাওয়াটা খেয়ে যেতে। যজমানের কথা সাধারণত ফেলেন না ভাদুরী মশাই, থাকতে রাজি হয়েছেন। বসে বসে শান্তনু নামের ছেলেটির কথাই ভাবছিলেন তিনি। ছেলেটির কাছ থেকে সব শুনে তিনি একটা সিদ্ধান্তে পৌঁছেছেন ঠিকই, কিন্তু আবার পুরোটা ভাবতে বসে তার মনে হতে লাগলো কোথাও যেন একটা খটকা আছে। কিন্তু খটকাটা যে কি সেটা কিছুতেই ধরতে পারছিলেন না। এমন সময় একজনের গলার আওয়াজে তার চিন্তার জালটা ছিঁড়ে গেল।
নমস্কার ঠাকুরমশাই।
চোখ তুলে দেখলেন নামাবলী গায়ে এক প্রৌঢ় দাঁড়িয়ে আছেন। বছর ষাটেক বয়স হবে, মাথার চুলে সাদা ছোপ ধরেছে।
ঠাকুরমশাই, আমি গ্রামের চণ্ডীতলার পূজারী শিবনাথ চক্রবর্তী। বৌকালী বাড়িতেও আমি পুজো করি।
নমস্কার, দাঁড়িয়ে কেন, বসুন।
সকালেই আপনার আসার খবর পেয়েছি। এই এতক্ষণ দৈনন্দিন পুজো পাঠ শেষ হল, ভাবলাম একবার দেখা করে যাই।
ভালো করেছেন। তা বাড়ি কি এই গ্রামে?
আগে এই গ্রামে আমাদের সাত পুরুষের বাস, সবাই পূজারি। আমাদের এক পূর্বপুরুষ ভবত সালদারের বাড়ির প্রধান পুরোহিত ছিলেন।
ভবত সালদার বিখ্যাত কেউ?
শিবনাথ উৎসাহ পেয়ে ভবতোষ এবং বৌকালী বাড়ির কাহিনী শোনাতে লাগলেন ভাদুরী মশাইকে। গল্পটা বেশ ইন্টারেস্টিং লাগলো তার শুনে। বললেন,
ঠাকুরমশাই, আমি বহুকাল থেকেই মন্ত্রদানের জন্য গ্রামে গ্রামে ঘুরছি। সব গ্রামেই কোনো একটি দেবস্থান নিয়ে এ ধরনের গল্প প্রচলিত থাকে, আপনি জানেন সেটা। তবে এই গল্পটি আর পাঁচটার মতো নয়, বেশ অন্যরকম।
এই কথায় যেন খানিক ক্ষুব্ধ হলেন শিবনাথ। বললেন,
গল্প? আপনি আস্তিক হয়ে একে গল্প কথা বলছেন?
আস্তিকের সাথে সংস্কার, বিশেষ করে কুসংস্কারের কিন্তু খুব একটা যোগ নেই শিবনাথবাবু। তাহলে তো হাঁচি, বেড়ালে রাস্তা ডিঙানো সবই মানতে হয়। আমি আপনার বিশ্বাসকে ছোট করছি না, কিন্তু আমার কি মনে হয় জানেন তো, দেব দেবী তো অনেক দূরের বাসিন্দা, অথচ মানুষ তাঁদের আপন করতে চায়। এ ধরনের গল্প আসলে সেই দূরত্ব ঘোঁচানোর চেষ্টা। কোনো মন্দিরে বা কোনো বিশেষ বিগ্রহে দেবতা জাগ্রত হন না সে কথা আমি বলছি না, কিন্তু সে খুবই আশ্চর্য ঘটনা, কোটিকে গুটিক।
তাদের গ্রামের তথাকথিত জাগ্রত বৌকালী বাড়ি মন্দিরের প্রতি এমন অশ্রদ্ধা দেখে এবার রেগে গেলেন শিবনাথ।
এই যুক্তিতেই আপনি মৃত্যুঞ্জয়ের ভাগ্নেকে ভর সন্ধেবেলায় মন্দিরে যাওয়ার নিদান দিয়ে দিলেন, তাই তো? জানেন, জানেন এর ফল কতদূর খারাপ হতে পারে?
কতদূর খারাপ হতে পারে শুনি একটু।
ছেলেটা বেঘরে মারা পড়তে পারে ঠাকুরমশাই। ও মন্দির বড় সহজ জায়গা নয়, আমরা এই গ্রামের আদি বাসিন্দা, বৌকালী বাড়ির খারাপ ইতিহাস আছে। এককালে ওই মন্দির ডাকাতরা দখল করেছিল, 150 বছরের বেশি সময় ধরে ডাকাতদের আরাধ্যা ছিলেন বৌকালী। ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা ওখানে বলি দিত, গ্রাম গ্রামান্তর থেকে বলির জন্য বাচ্চা ছেলে মেয়ে ধরে আনত। সেই বলি তো বন্ধ হয়েছে হালে, বড়জোর 60-70 বছর আগে। পুলিশের তাড়া খেয়ে ডাকাতরা সব ছত্রভঙ্গ হয়ে গেল। ডাকাতি কমে এলেও লুকিয়ে চড়িয়ে বলি হতো, আর এই বলি হতে হতে কি হলো জানেন?
শিবনাথের বলার ভঙ্গিটি মনোগ্রাহী। শ্রোতাকে গল্পের মধ্যে ঢুকিয়ে নেওয়ার একটা ক্ষমতা আছে এই লোকটির মধ্যে। সম্ভবত ইনি কথকতা করেন, ভাদুরী মশাইও মন দিয়ে শুনছিলেন শিবনাথের কথা। কৌতূহলী শ্রোতার মতো তিনি বলে উঠলেন,
কি হল?
আমি বিশ্বাস করি মা বলি চান না, তিনি সন্তানের রক্ত দেখতে পছন্দ করেন না। কিন্তু মা না চাইলেও মায়ের সাঙ্গোপাঙ্গরা তো রক্ত খেকো। কত ডাকিনি হাঁকিনি পিশাচ প্রেত ঘুরে বেড়ায় কালীস্থানের আশেপাশে, বলির রক্তে তাদের লোভ। বছরের পর বছর এই বলির রক্ত পেতে পেতে তাদের অভ্যেস খারাপ হয়ে গেছে। তারা হ্যাংলা হয়ে গেছে কিনা, তারা চায় বলি হোক। এক বিন্দু বলির রক্তের জন্য ছটফট করে, সেই জন্য তো রাতের বেলা নানা রকম কাণ্ড কারখানা হয় ওখানে। ডাকিনীরা নানা ছল করে মানুষকে ডাকে। ছেলেটিকে সন্ধেবেলায় ওখানে পাঠাবেন না ঠাকুর মশাই, আমি ওর বাড়ির লোককে বারণ করেছিলাম, কিন্তু গেঁয়ো যোগী কি আর ভিক পায়? আমার কথায় ওরা গুরুত্ব দিল না। কিন্তু ছেলেটির যদি কোনো ক্ষতি হয় দায়ী থাকবেন আপনি,
বলে সদর্পে পা ফেলে চলে গেলেন শিবনাথ, যেন এক অবাঞ্ছিত দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়ে গেলেন ভাদুরী মশাইয়ের উপর।
ম্লান লাল রঙের সূর্য ডুবে গেল দিগন্ত সীমায়, সন্ধ্যা ঘনিয়ে এল বিল মাঠের বিস্তীর্ণ প্রান্তরে। কালো সুতোয় বোনা মোটা এক তুষের চাদর কেউ যেন বিছিয়ে দিতে লাগল আমাদের মাথার ওপরে। একটু একটু করে অদৃশ্য হয়ে গেল গায়ের রোমরাজি, একটা দুটো করে তারা ফুটে উঠতে লাগলো আকাশে, দূর থেকে ধেয়ে এলো ঠান্ডা হাওয়া। আমার একটু শীত শীত করতে লাগলো। বড় মামা বলল,
বাবুজনা তাহলে আর দেরি করে লাভ কি, তুই ভেতরে যা।
আমি ঘাড় নাড়লাম। জিতু বলল,
আমরা এখানেই আছি দাদা, কিছু এদিক ওদিক বুঝলেই চিৎকার করবি, আমরা ছুটে চলে যাব।
আমি মনে মনে অপালার দাদুর কথাগুলো আওড়াচ্ছিলাম, বনের বাঘে খায় না মনের বাঘে খায়, ঠিকই। মনের ওপর চাপ পড়াতেই আমি ভয় পেয়েছি, শহরে বড় হওয়া শিক্ষিত ছেলে আমি, এসবে কোনোদিনও বিশ্বাস করিনি। আজ ভয়ের মুখোমুখি হয়েই আমাকে ভয়কে জয় করতে হবে। মামাদের পেছনে ফেলে আমি এগিয়ে যেতে লাগলাম গাছে গাছে ঝুপসি হয়ে থাকা ঢিপিটার দিকে। কিন্তু যত এগোতে থাকলাম আমি বুঝতে পারলাম ইনফ্লুয়েঞ্জার জ্বরে যেমন সারা গায়ে ব্যথা হয়, তেমনভাবে এই ভয়টা ছড়িয়ে পড়েছে আমার সমগ্র চেতনা জুড়ে। আমার হাতে একটা টর্চ আছে, সেই আলোয় শুকনো পাতা পেরিয়ে আমি এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। কিন্তু টর্চের আলোয় ওই নিশ্ছিদ্র অন্ধকার যেন আরও ঘনীভূত হচ্ছে। এক সময় টর্চ নিভিয়ে দিলাম, আমি চেষ্টা করলাম অন্ধকারে চোখ সরিয়ে নিতে। আবছা আবছা দেখতে লাগলাম চারপাশ, আর তখনই খেয়াল করলাম মন্দির চত্বরটা যেন শ্মশানের চেয়েও নিস্তব্ধ। একটু আগেই বিল মাঠে ঝিঁঝির ডাক শুনছিলাম, মাঝে মাঝে ব্যাং ডেকে উঠছিল, কিন্তু এখানে কোনো শব্দ নেই। চারদিকে শুধু লেপটে আছে এক দম বন্ধকর মৃত্যুহীন নিস্তব্ধতা। পায়ে পায়ে মন্দিরের দরজার সামনে এসে পৌঁছলাম আমি। খুবই সাদামাটা স্ট্রাকচার, দুধাপ সিঁড়ি, তারপর একটুখানি দালান মতো, তারপরেই গর্ভগৃহ। সেখানে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে, সেই আলোয় সামান্য আলোকিত হয়েছে কালী মূর্তিটুকু। প্রদীপের শিখার ক্ষমতা ওইটুকুই, তার সাধ্য নেই কালী গোলা অন্ধকারের সাথে পাল্লা দেয়, তাই বাকি মন্দিরটা ডুবে আছে আঁধারে। গুটি গুটি পায়ে আমি গর্ভগৃহের ভেতরে গিয়ে ঢুকলাম। কতক্ষণ থাকতে হবে সে কথা অপালার দাদু আমায় বলেননি, আমি নিজেই সিদ্ধান্ত নিলাম মিনিট দশের থাকব। ভয়কে জয় করার চেষ্টা করতে করতে আমি গর্ভগৃহের দরজার কাছে বসে পড়লাম। যে মন্দিরে নিয়মিত পুজো হয় সেখানে পুরনো ফুল ধূপ ধুনো ফল প্রসাদের একটা মিশ্র গন্ধ থাকে, এই মন্দিরও তার ব্যতিক্রম নয়। এই গন্ধটার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। বসে থাকতে থাকতে প্রদীপের শিখায় আলোকিত মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার যেন একটু একটু করে ভয়টা কেটে যেতে লাগলো। মনে হতে লাগলো এই দেবস্থানে অমঙ্গলজনক কিছু হওয়া সম্ভব নয়। যা ঘটেছে সবই আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা, তার পেছনে বৌকালী বাড়ির কোনো ভূমিকাই নেই। মিনিট দশেক প্রায় হয়ে এসেছে, আমি ওঠার তোড়জোড় করছি এমন সময় মন্দিরের বাইরে খুব অস্পষ্ট একটা শব্দ পেলাম। কেউ যেন জোরে নিঃশ্বাস নিল, খুব আবছা শব্দ, কিন্তু ওই নিরবচ্ছিন্ন নিস্তব্ধতার সুর কেটে গেল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। যে ভয়টাকে আমি মন থেকে সরিয়ে ফেলেছিলাম সেই ভয় যেন ফের সাপদের মতো গুঁড়ি মেরে এগিয়ে আসতে লাগলো আমার কাছে। রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো। আর তখনই যেন আমার এই প্রার্থনাকে ব্যঙ্গ করে কেউ খলখল করে হেসে উঠল। প্রদীপের অল্প আলোয় চকচক করে উঠল মূর্তির লাল জিভ আর দাঁতগুলো। আমার মনে হলো এক্ষুনি ওই দাঁতগুলো আমার গলায় বসে যাবে। আমার পা টলে গেল। দরজার কপাট ধরে নিজেকে সামলানোর চেষ্টা করতে করতে শুনতে পেলাম আমার ঠিক পেছনে মন্দিরের চাতালটায় নূপুর বাজছে। রুমঝুম রুমঝুম শব্দ করতে করতে কে যেন হেঁটে আসছে আমার দিকে। স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়ায় আমি পেছন ঘুরলাম, আর ঘুরতেই দেখলাম অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই ছায়া মূর্তি।
আমি জানতাম তুই আসবি, আমারটা কেউ অগ্রাহ্য করতে পারে না।
সমস্ত শরীর অসাড় করে দেওয়া ভয়ে আমি পালাতে চাইলাম, কিন্তু পালানোর উপায় নেই। অলঙ্ঘ নিয়তির মতো আমার পথ রোধ করে দাঁড়িয়ে আছে সে। অগত্যা পিছু হটলাম, কিসে যেন ধাক্কা খেলাম। চমকে দেখলাম আমি দাঁড়িয়ে আছি কালী মূর্তির ঠিক খাড়াটার নিচে, আর তখনই নিভে গেল প্রদীপটা। হাড় জমিয়ে দেওয়া অন্ধকারে অভিশপ্ত এই মন্দির যেন আমার বলি গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে নিল। অজ্ঞান হওয়ার ঠিক আগের মুহূর্তে আমি শুনলাম কে যেন বড় মায়া ভরা গলায় আমার নাম ধরে ডাকছে।
শান্তনু, 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 বাবা, ও শান্তনু।
অজ্ঞান শান্তনুকে মন্দিরের ভেতর থেকে উদ্ধার করলেন ভাদুরী মশাই, সঙ্গে তার মামা বাড়ির লোকেরা। মন্দিরের বাইরে এনে চোখে মুখে জলের ছিটে দিতেই প্রাথমিকভাবে জ্ঞান ফিরে পেল শান্তনু এবং উদ্ভ্রান্তের মতো বলল, তারপরই আবার অজ্ঞান হয়ে গেল। শান্তনুকে ওর মামার কোলে শুইয়ে রেখে যত দ্রুত সম্ভব মন্দিরের ভিতরে ঢুকলেন ভাদুরী মশাই।
তোমরা এখানে ওর কাছে থাকো, আমি আসছি।
দুপুর থেকেই শিবনাথ চক্রবর্তীর কথাগুলো তার কানে বাজছিল। এই মন্দিরের মিথ্যে তিনি বিশ্বাস না করলেও পৌত্রসম ছেলেটির ক্ষতির আশঙ্কা তাঁকে উদ্বিগ্ন করেছিল। তাই বাড়ি ফিরতে গিয়েও সিদ্ধান্ত বদলে তিনি এসে পড়েছিলেন বৌকালী বাড়ি মন্দিরে। শান্তনু যে অস্বাভাবিক ভয় পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মন্দিরের গর্ভগৃহে ঢুকেই মনটা ভালো হয়ে গেল ভাদুরী মশাইয়ের। বড় পবিত্র একটি সুগন্ধ ছড়িয়ে রয়েছে আশেপাশে। নিজে হাতে প্রদীপখানি ফের জ্বালালেন তিনি। সেই আলোয় মায়ের মুখখানি দেখে বড় শান্তি পেলেন। মা করাল বদনা নন, মায়ের মুখে স্মিত হাসি, এ যে মায়ের শান্ত স্নিগ্ধ রূপের প্রকাশ।
এমন পবিত্র জায়গায় কোনো সমস্যা থাকতেই পারে না। তাহলে শান্তনু এত নিশ্চিতভাবে যে বলছে, তবে কি?
মন্দির থেকে বেরিয়ে এসে গোবিন্দ মুহুরিকে বললেন,
গোবিন্দ, তোমাদের গ্রামের পুরোহিত শিবনাথ চক্রবর্তীকে এখন কোথায় পাবো?
কেন ঠাকুর মশাই, ওনাকে দিয়ে কি হবে?
উল্টো প্রশ্ন না করে জবাব দাও।
আগে আগে উনি তো এই সময় ওই চণ্ডী মণ্ডপেই থাকেন।
এক্ষুনি আমাকে সেখানে নিয়ে চলো, আর আপনারা শান্তনুকে নিয়ে বাড়ি যান, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে ওখানে আসছি। চলো গোবিন্দ।
দ্রুত এগিয়ে চললেন ভাদুরী মশাই। ক্রাচের সাহায্য না নিতে হলে বোধহয় এতক্ষণে তিনি ছুটে চলে যেতেন। গোবিন্দ মুহুরিকে সঙ্গে নিয়ে ভাদুরী মশাই যখন চণ্ডী মণ্ডপে এসে পৌঁছলেন, ততক্ষণে সন্ধ্যারতি সেরে ফেলেছেন শিবনাথ। ভাদুরী মশাইকে অমন ঝড়ের বেগে আসতে দেখে তিনি বেশ খানিকটা অবাক হলেন।
ঠাকুর মশাই, আপনি
আপনি এতক্ষণ কোথায় ছিলেন?
প্রশ্নটা শুনেই একটু থিতিয়ে গেলেন শিবনাথ।
আমি আমি তো কেন, কি হয়েছে?
সামান্য একটা প্রশ্ন করেছি, আপনাকে উত্তর দিতে সমস্যা কোথায়? নাকি বললে কোনো অসুবিধে আছে?
আপনার প্রশ্ন করার ধরন দেখি জিজ্ঞেস করছি ঠাকুর মশাই, হঠাৎ এসে এভাবে খৈফিয়ত চাইছেন, কি হয়েছে একটু খুলে বলবেন কি?
একটু চুপ করে থেকে ভাদুরী মশাই বললেন,
শান্তনু কিছুক্ষণ আগে বৌকালী বাড়ি মন্দিরে গিয়েছিল, ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, তাই জানতে চেয়েছি।
আপনার ধারণা, আপনার ধারণা আমি ভূত সেজে ছেলেটাকে ভয় দেখিয়েছি?
একেবারে সোজা সাপটা এই কথায় খানিকটা যেন অপ্রস্তুত হয়ে গেলেন ভাদুরী মশাই।
ঠাকুর মশাই, আমি বিশ্বাস করি বৌকালী বাড়িতে কিছু একটা সমস্যা আছে। আপনি আমাদের এলাকার মানুষ না, আপনি সে কথা বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু আমার কথাকে সত্যি প্রমাণ করার জন্য আমি লুকিয়ে থেকে ছেলেটাকে ভয় দেখাবো এতটাও হীন আমি নই। আমি ঈশ্বরের নামে শপথ করে বলতে পারি, আমি বিকেল থেকে এই মন্দিরেই ছিলাম। আপনার বিশ্বাস না হয় আপনি গ্রামের লোকেদের জিজ্ঞেস করে দেখতে পারেন, শান্তনুর মামিকে জিজ্ঞেস করুন গিয়ে, সে নিজেই শান্তনুর নামে পুজো দিতে এসেছিল। এই যে তার দেওয়া ডালা দেখুন।
এই বলে ভাদুরী মশাইয়ের সামনে একটা পূজোর ডালা তুলে ধরলেন শিবনাথ। লজ্জিত বোধ করছিলেন ভাদুরী মশাই, এখানে এভাবে ছুটে আসার আগে তার একটু ভাবা উচিত ছিল। শিবনাথের কাছে কিভাবে ক্ষমা চাইবেন বুঝতে পারছিলেন না, কিন্তু তখনই তাঁর চোখ আটকে গেল ডালার একটা বিশেষ জায়গায়। চমকে উঠলেন ভাদুরী মশাই। শান্তনুর বর্ণনা শুনে শুরু থেকে যে খটকাটা লাগছিল সেটা যেন এক মুহূর্তেই অনেকটা পরিষ্কার হয়ে এল। তবে এবার আর হঠকারী হওয়া যাবে না, নিশ্চিত হতে হবে।
পুরোহিত মশাই, আমি অত্যন্ত লজ্জিত, হয়তো নিজের ত্রুটি মেনে নিতে না পারার কারণেই এরকম একটা ধারণা আমার মাথায়। আমি আপনার ক্ষমা প্রার্থী।
এইভাবে এভাবে বলবেন না ঠাকুর মশাই, আপনি আমাদের গ্রামের অতিথি, এখানকার ইতিহাস, এখানকার মানুষের সম্পর্কে আপনার না জানাই স্বাভাবিক, আমি কিছু মনে করিনি।
এই কথা বলে আপনি আমাকে যে কতটা শান্তি দিলেন, অনেক ধন্যবাদ, আমি এবার আসি।
মন্দির থেকে বেরিয়ে এলেন ভাদুরী মশাই। এখন তাকে একটা ফোন করতে হবে। যাদবপুর কলেজের বর্তমান উপাচার্য অমিতাভ গুপ্তর সঙ্গে তাঁর পরিচয় আছে, একমাত্র সেই তাঁর সংশয় নিরসন করতে পারবে। অমিতাভর সঙ্গে কিছুক্ষণ কথা বললেন ভাদুরী মশাই।
আচ্ছা স্যার, আমি সমস্তটা জেনে নিয়ে আপনাকে কল করছি।
দেরি করো না অমিতাভ।
আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমি আধ ঘন্টার মধ্যেই জানাচ্ছি আপনাকে।
অমিতাভর ফোনের অপেক্ষা করতে লাগলেন ভাদুরী মশাই। মনটা তেতো হয়ে গেছে তার। তার আশঙ্কা যদি সত্যি হয় তাহলে সেটা খুবই যন্ত্রণাদায়ক হবে। মিনিট কুড়ি কাটতে না কাটতেই ফোন করলেন অমিতাভ।
হ্যাঁ, কি জানা গেল? কি? থ্যাংক ইউ অমিতাভ।
অমিতাভর কথা শুনে ভুরু কুঁচকে গেল ভাদুরী মশাইয়ের, বড় অসহায় বোধ করলেন। বরাবর তার অনুমান অভ্রান্ত প্রমাণিত হয়েছে ঠিকই, কিন্তু এক্ষেত্রে যেন তা না হলেই তিনি খুশি হতেন।
গোবিন্দ মুহুরীকে সঙ্গে নিয়ে রওনা দিলেন শান্তনুর মামাবাড়ির উদ্দেশ্যে।
ও আপনি আসুন।
ভাদুরী মশাইকে দেখে যেন খানিক বিরক্ত হল মৃত্যুঞ্জয়। শান্তনুর অবস্থা বিশেষ সুবিধের না, আবার জ্বর এসেছে, জ্বরের ঘোরে ভুল বকছে, ডাক্তার ডাকা হয়েছে। অনেকক্ষণ থেকেই মৃত্যুঞ্জয়ের মনে হচ্ছিল ওই ভাদুরী মশাইয়ের কথা না শুনলেই ভালো হতো। জিতু রীতিমতো রাগারাগি করছে, এমন একটা অবস্থায় ভাদুরী মশাইয়ের উপস্থিতি অনভিপ্রেত। তবু যথাসম্ভব সম্মান দিয়ে মৃত্যুঞ্জয় বলল,
ঠাকুরমশাই আপনি কি কিছু বলবেন?
বলবো বলেই তো এলাম মৃত্যুঞ্জয়, আপনি হয়তো আমার উপর রুষ্ট হয়েছেন, স্বাভাবিক। আমি বলেছিলাম মন্দিরে গেলে শান্তনুর ভয় কেটে যাবে, আর সে কথা ফলেনি। কিন্তু কেন ফলেনি সেটা বলতেই আমি এসেছি। আমি আপনার এবং আপনার স্ত্রীর সঙ্গে একটু একান্তে কথা বলতে চাই।
অবাক হল মৃত্যুঞ্জয়, সে বুঝতে পারছে না ভাদুরী মশাই কেন একান্তে কথা বলতে চাইছেন।
সে তো শান্তনুর মাথায় জলপট্টি দিচ্ছে, যা বলার আমাকেই বলুন।
শুধু আপনাকে বললে যে হবে না, ওনাকেও লাগবে। যা বলতে এসেছি তা আপনাদের দুজনেরই জানা দরকার।
ঠিক আছে, আপনি ঘরে এসে বসুন, আমি মায়াকে ডাকছি।
ভাদুরী মশাইকে একটা ঘরে বসিয়ে মৃত্যুঞ্জয় বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে স্ত্রী মায়াকে সঙ্গে নিয়ে ফিরে এলে ভাদুরী মশাই বললেন,
দরজাটা বন্ধ করে আমার সামনে বসুন আপনারা।
কি ব্যাপার, ওনার কথা শুনেই তো এত কাণ্ড হল, এখন আবার কি তামাশা হচ্ছে? হ্যাঁ, দরজা বন্ধ করার কি দরকার আছে?
দরকার আছে মা, যে কথাগুলো বলবো সেগুলো হাটের কথা নয়, মাথা ঠান্ডা করে আমার কথাগুলো শুনুন, এতে শান্তনুরই মঙ্গল হবে।
কয়েক মুহূর্ত ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে রইল মায়া, তারপর ঘরের দরজা বন্ধ করে মৃত্যুঞ্জয় বসল ভাদুরী মশাইয়ের সামনে। মায়া বসল না, খাটের বাজু ধরে দাঁড়িয়ে রইল।
গুরু কৃপায় সামান্য কিছু বিদ্যা আমি আয়ত্ত করেছি। শান্তনুর কাছ থেকে সবটা শুনে প্রথমেই আমার মনে হয়েছিল ও যে ভয় পাচ্ছে সবটাই ওর মনের ভুল, সেজন্যই আমি সন্ধেবেলায় ওকে একা মন্দিরে যেতে বলেছিলাম। কিন্তু ওকে কথা বলার পরে আপনাদের গ্রামের পুরোহিত শিবনাথ চক্রবর্তীর সঙ্গে আমার আলাপ হয়। তিনি আমাকে বৌকালী বাড়ি সম্পর্কে নানা ভয়ের গল্প শোনান এবং এও বলেন যদি শান্তনুর কোনো ক্ষতি হয় তার জন্য আমি দায়ী থাকব। শান্তনু আমার নাতনির সহপাঠী, ও আমাকে দাদু বলে ডেকেছে। শিবনাথের এই কথায় আমি একটু হলেও চিন্তায় পড়ে যাই এবং বিকেলে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত বদল করে বৌকালী বাড়ি মন্দিরে ছুটে যাই। যতক্ষণে আমি ওখানে গিয়ে পৌঁছই ততক্ষণে শান্তনু আবার ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু মন্দিরে ঢুকে মাকে দর্শন করে আমি নিশ্চিত হয়ে যাই এ মন্দিরে কোনো অপশক্তি নেই।
বাবা, দেখেই আপনি বুঝে গেলেন, তার মানে এতদিন ধরে বৌকালী বাড়ি নিয়ে যে এত কথা শুনে এসেছি সেসব মিথ্যে?
হ্যাঁ মিথ্যে, সবটাই মানুষের কল্পনা আর বানানো গল্প।
ভাদুরী মশাইয়ের তীক্ষ্ণ দৃষ্টির সামনে বেশিক্ষণ তাকিয়ে থাকা সহজ কথা নয়। মায়াও চোখ নামিয়ে নিল। একটু সময় নিয়ে ভাদুরী মশাই বললেন,
মন্দিরে ঢোকার পরেই আমি নিশ্চিত হয়ে গেলাম যে শান্তনুকে ভয় দেখিয়েছে সে মানুষ।
মানুষ?
হ্যাঁ মানুষে, আর শুধু আজ নয়, আপনার বাড়িতে যে রাতে শান্তনু ভয় পেয়েছিল সেটাও মানুষের কীর্তি ছিল।
আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাকুরমশাই।
আপনার স্ত্রী কিন্তু সবটা বুঝতে পারছেন, ওনাকে জিজ্ঞেস করুন।
কি আবোল তাবোল বকছেন আপনি? এসব গাঁজাখুরি কথা শোনার জন্যই আমার এই চলো।
মায়ার চোখে চোখ রাখলেন ভাদুরী মশাই।
মায়া দেবী চলে যাওয়ার চেষ্টা করে লাভ নেই। আমি না চাওয়া পর্যন্ত আপনি এই ঘর থেকে বেরোতে পারবেন না। গুরু কৃপায় সামান্য কিছু বিদ্যা আমি আয়ত্ত করেছি, একটু আগে বললাম না আপনাকে? আপনার ইন্দ্রিয়গুলি এখন আমার ইচ্ছাধীন, অতএব আমি যা বলছি চুপ করে শুনুন।
মৃত্যুঞ্জয় দেখল মায়া কেমন যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে, শুধু চোখ দুটো বিস্ফারিত। ভয় পেয়ে গেল সে, হাত জোর করে বলল,
আপনি ওর সাথে কি করলেন ঠাকুরমশাই? ঠিক করে দিন ওকে, এখনই ঠিক করে দিন।
আমি খারাপ মানুষ নই মৃত্যুঞ্জয় বাবু, আপনার স্ত্রীর কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমার নেই, কিন্তু আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো শুনতে ওনার ভালো লাগবে না, তাই বাধ্য হয়ে এই অবস্থা। চিন্তা করবেন না, আমি যাওয়ার আগে সব স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, শান্তনুকে ভয় দেখিয়েছে মানুষ, একজন নয় দুজন এই জঘন্য খেলার অংশীদার, আপনার স্ত্রী এবং আপনার ছেলে।
কি বলছেন জিতু?
জলে পড়ে যাওয়া মানুষের মতো বড় বড় করে শ্বাস নিতে থাকে মৃত্যুঞ্জয়। ভাদুরী মশাই বুঝতে পারছেন মৃত্যুঞ্জয় মনে প্রাণে তার কথা অবিশ্বাস করতে চাইছে, কিন্তু মায়ার অবস্থা দেখে সে এক কঠিন দ্বন্দ্বে পড়েছে। ইচ্ছে করে মায়ার হস্তপদ বন্ধন করেছেন ভাদুরী মশাই, এটুকু না ঘটালে তিনি মৃত্যুঞ্জয়কে সবটা বিশ্বাস করাতে পারতেন না।
আপনার স্ত্রী প্রথম থেকেই আপনার বোনের ছেলেকে হিংসে করতেন, কেন তা আমি জানি না, মানুষের মনোবৃত্তি বড় জটিল, কিন্তু দিনে দিনে এই হিংসে বাড়তে লাগল যখন দেখা গেল শান্তনু জিতুর চেয়ে লেখাপড়ায় ভালো, সব জায়গায় শান্তনুর প্রশংসা হয়। আপনি, আপনার মা এবং আপনার ছোট ভাই সকলেই শান্তনুকে নিয়ে গর্ববোধ করেন, সেটা মায়াদেবী ভালো লাগত না। ধীরে ধীরে জিতুর মনেও তিনি এই হিংসের বীজ বুনে দিলেন এবং জিতুকে বোঝাতে লাগলেন তাকে যে কোনো উপায়ে শান্তনুর সমকক্ষ হতে হবে। সেটার উপায় কি? না, শান্তনু যে কলেজে পড়ে জিতুকেও সেখানে ভর্তি হতে হবে, সেই চেষ্টাও শুরু হল। জিতু শান্তনুর কাছে তালিম নিতে লাগল, কিন্তু যাদবপুরের প্রবেশিকা পরীক্ষায় জিতু সফল হল না। জিতু যে যাদবপুরে পরীক্ষা দিয়েছে এ কথা আপনিও জানেন না, চান্স পেয়ে আপনাদের সবাইকে চমকে দিতে চেয়েছিল জিতু। আমার কথা বিশ্বাস না হলে আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্য অমিতাভ গুপ্তর সঙ্গে দেখা করবেন। কারা কারা এবছর ইকোনমিক্সে প্রবেশিকা পরীক্ষা দিয়েছিল তার সম্পূর্ণ তালিকা পেয়ে যাবেন আপনি। জিতুর ভালো নাম আমি জানতাম না, সরকার পদবি এবং ঠিকানা দেখে তারপর নিশ্চিত হয়েছি। তা যাই হোক, যাদবপুরে ভর্তি হতে না পেরে শান্তনুর ওপর অসূয়া আরো বেড়ে গেল জিতুর, তাতে প্রতিনিয়ত ঘৃতাহুতি দিতে লাগলেন আপনার স্ত্রী। সন্তানের এই ব্যর্থতা উন্মাদ প্রায় করে তুলল তাকে। এর মধ্যেই কলেজের ছুটিতে শান্তনু আপনাদের এখানে এলো এবং বৌকালীবাড়ি মন্দির থেকে ফেরার পথে ভয় পেল। সেবার কিন্তু শান্তনু সত্যি ভয় পেয়েছিল, স্বীকার করতে লজ্জা নেই, তার ব্যাখ্যা আমি উদ্ধার করতে অক্ষম হয়েছি। তবে এই ভয় পাওয়াই আপনার স্ত্রী ও ছেলের হাতে একটা মোক্ষম অস্ত্র তুলে দিল। শান্তনু কি দেখে ভয় পেয়েছে সেটা জিতু জেনে নিল এবং আবার তাকে ভয় দেখাল। আপনার স্ত্রী অন্ধকারে দাঁড়িয়ে ওকে একইভাবে ডেকে উঠলেন। ভয় দেখিয়ে একটা মানুষের কতটা আর ক্ষতি করা যায়? কিন্তু হিংসে এমনই এক রোগ যা মানুষকে বিবেচনাহীন করে তোলে। যে কোনো ভাবে শান্তনুকে ব্যতিব্যস্ত করাই আপনার স্ত্রী ও জিতুর একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াল। তাই আমি যখন শান্তনুকে মন্দিরে যাওয়ার নিদান দিলাম, ওরা দুজন হাতে চাঁদ পেল। এমন ভাবে বিষয়টাকে সাজালো যাতে কারো সন্দেহ না হয়। জিতু পুরোটা সময় আপনাদের সাথে বসে রইল এবং মায়াদেবী চণ্ডীতলায় পুজো দিতে গেলেন। ফলে মায়াদেবী যে বিল মাঠে যাননি তার পাকা অ্যালিবাই রইল। কিন্তু পুজো দিতে গিয়েই মায়াদেবী একটা ভুল করে ফেললেন, তাড়াহুড়ো করলেন, আর সেটাই স্বাভাবিক, কারণ পুজো দেওয়া তো তাঁর উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল মন্দিরের পুরোহিতকে নিজের মুখ দেখিয়ে অ্যালিবাই পাকা করা। ডালাটা মন্দিরে দিয়েই উনি বিল মাঠে ছুটলেন এবং শান্তনুকে ভয় দেখিয়ে আপনারা ফেরত আসার আগেই বাড়ি ফিরে এলেন। দরকারে আপনি মন্দিরের পূজারী শিবনাথ চক্রবর্তীর সঙ্গে এ বিষয়ে কথা বলে নেবেন, আপনার স্ত্রী কখন মন্দির থেকে বেরিয়েছিলেন এ বিষয়ে জানতে পেরে যাবেন। আর আপনার মাকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন মায়াদেবী কখন বাড়ি ফিরেছেন। আসলে মায়াদেবী ভাবতেই পারেননি কেউ তাঁকে সন্দেহ করতে পারে। সবটাই বউ কালীবাড়ির কাহিনীর উপর দিয়ে চালিয়ে দেবেন ভেবেছিলেন, কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেললেন। প্রণামীতে 50 টাকার একটা ছেঁড়া নোট দিয়ে দিলেন। সন্তানের মঙ্গল কামনায় মানুষ যে পুজো দেয় তা যথাসম্ভব ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করে, কিন্তু উনি তো সন্তানের মঙ্গল চাননি, ক্ষতি চেয়েছিলেন। তাই ডালাটাও সাজিয়েছিলেন দায় সারাভাবে। ওনার মাথায় ঘুরছিল কতক্ষণে বউ কালীবাড়িতে গিয়ে ঘাপটি মেরে বসে থাকবেন। যাই হোক, আমি এবার উঠব। সত্যি মিথ্যে আপনার স্ত্রীর থেকে যাচাই করে নেবেন। আমি শান্তনুকে এমনি একটা তাবিজ দিয়ে দেব, তাবিজটা পেয়েও মনের জোর পাবে, আর ধীরে ধীরে ওর এই ভয়টাও কেটে যাবে।
উঠে দাঁড়ালেন ভাদুরী মশাই। মৃত্যুঞ্জয়ের চোখে তখন জল। তার কাঁধে হাত রাখলেন ভাদুরী মশাই।
ভয় নেই, এ কথা আমি কাউকে বলবো না। শান্তনু মনে করে তার মামা বাড়ি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, ওরেই বিশ্বাস আমি ভেঙে যেতে দেব না। আপনি বরং আপনার স্ত্রী আর ছেলেকে সামলে রাখবেন। মানুষ ভুল করে, কিন্তু তাকে শুধরে নেওয়ার সুযোগ দিতে হয়। আসি।
শান্তনু যে ঘরে আছে সে ঘরের দিকে এগিয়ে চললেন ভাদুরী মশাই। তিনি বুঝতে পারছেন মায়া কাঁদছে। মানুষ বড়ই জটিল প্রাণী, দেবতা কিংবা অপদেবতার সাধ্য নেই এতটা জটিলতা অন্তরে ধারণ করে।
এখনকার মতো গপ্প মিলে থেকে সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।